السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. ويقول الله سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আজকে তাম পৃথিবী আতঙ্কগ্রস্ত। সমস্ত মানবের হৃদয়ে একটি ভয়ই শুধু মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেটি হল মৃত্যুর ভয়, করোনা ভাইরাসের ভয়। আসলে করোনা ভাইরাস, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাকে সতর্ক করার জন্য এক আজাব আল্লাহ পাক আমাদের উপর পাঠিয়েছেন। এই আজাবের প্রথম ঢেউ আমাদের উপরে এসেছিল। আজকে পর্যন্ত 1 মিলিয়নের মতো মানুষ অলরেডি এই আজাবে লিপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আরও বহু মানুষ অনেক সাফার করেছেন, অনেক মূল্য তাদেরকে দিতে হয়েছে। কিন্তু এত কিছু দেখলাম চোখের সামনে, কত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে গেল, কত মানুষ নিদারুণ কষ্ট ভোগ করল। সারা পৃথিবীর ইতিহাসে সমগ্র দুনিয়া একসাথে লকডাউন হওয়ার ঘটনা এর আগে ঘটেছে বলে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, এয়ারলাইন্স বন্ধ, রেল পথ বন্ধ, মোটরযান বন্ধ, নৌযান বন্ধ, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, দোকান পাট, বার, নাইট ক্লাব, সিনেমা হল, মুভি থিয়েটার সব কিছুই বন্ধ হয়ে গিয়েছিল। কিসের দ্বারা রব্বুল আলামিন, কোন শক্তি এগুলোকে বন্ধ করেছিল? সেটি অন্য কিছুই নয়, যিনি আব্রাহা বাদশাকে ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়েছিলেন, সেই মহান ক্ষমতাধর প্রভুই দুনিয়াবাসীর পাপাচারের লাগাম টেনে ধরার জন্য দুনিয়াবাসী যেন তারা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, তৌবা করে ফিরে আসে, এই জন্য তিনি এই ভাইরাস পাঠিয়েছেন। উচিত ছিল মানুষের প্রথম অয়েব যখন শেষ হয়ে গিয়েছে, প্রথম অয়েব যখন এসেছিল, তখনই মানব জাতির তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসা উচিত ছিল। কিন্তু মানব জাতি এই বাস্তব সত্যটা ভুলে গেছে। মানুষের স্বভাব হলো এরকম, যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় তখন সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে চেষ্টা করে, আল্লাহকে ডাকাডাকি করে। বিপদ যখন একটু সরে যায় মানুষ আবার পূর্বের স্বভাবে ফিরে আসে। তো আমাদেরও তাই হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদকে সেকেন্ড ওয়েভের নাম দিয়ে, দ্বিতীয় ঢেউয়ের নাম দিয়ে আবার দুনিয়াতে ফিরিয়ে দিচ্ছেন, আবার দুনিয়াতে ফিরে আসছে। এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি দিলে তৌবা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা। দুনিয়ার বাস্তবতা আমরা দেখে ফেলেছি, আমাদের নিজেদের ক্ষমতাও দেখে ফেলেছি, দুনিয়াবাসীর তাফালিঙ্গও আমরা দেখেছি, তাদের দৌরাত্ম্যও আমরা দেখেছি, যে আজ পর্যন্ত সারা দুনিয়াবাসী মিলে এই ভাইরাসের একটা ভ্যাকসিন পর্যন্ত আবিষ্কার করতে বের করতে পারেনি। তাহলে দুনিয়ার মানুষের ক্ষমতা কত সংকীর্ণ এবং কত দুর্বল। সেই জন্য একমাত্র উপায় হল আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাই, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই, আল্লাহর দুয়ারে গিয়ে যদি আমরা ধান্না দেই, আল্লাহর দরজাতে গিয়ে যদি আমরা করা নারি, আর আল্লাহ পাকের রহমতের সাগরে যদি দয়ার ঢেউ সৃষ্টি হয়ে যায়, তবেই কেবলমাত্র আমরা এই বিপদ থেকে, এই মহামারীর থেকে রক্ষা পাব। নইলে কার ভাগ্যে কি আছে কেউ আমরা বলতে পারি না। এমন একটি রোগ, যেই রোগ বার্ধক্যজনিত কারণে যারা ভুগছেন, বৃদ্ধকেও যেমন, বৃদ্ধাকেও যেমন ছাড়ে না, যুবককেও ছাড়ে না, যুবতীকেও ছাড়ে না, এবং ছোট বাচ্চাকেও ছাড়ে না, শিশুকেও ছাড়ে না, এমন একটি রোগ এই দুনিয়াতে আসছে। তো ভাইরা, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমাদের আল্লাহ পাকের কাছে কি পরিমাণ দোয়া করা উচিত।
سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কম বেশি দোয়া করেছি এবং করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কেন কবুল করছেন না, কেন প্রত্যাখ্যান করছেন, রিজনটা কি, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া কবুল করছেন না, আমরা কখনো কি এটা হাতিয়ে দেখেছি, তলিয়ে দেখেছি, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করেন না? দেখুন, আসলে দোয়া কবুল হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, শর্ত আছে।
দোয়া কবুল হওয়ার জন্য নির্ধারিত কিছু সময়ও আছে। আমরা যদি সেই শর্ত পূরণ করে নির্ধারিত সময়গুলোতে আল্লাহ পাকের কাছে আমরা যদি কান্নাকাটি করি, দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দোয়াকে কবুল করবেন, এবং এই মহামারীর থেকেই শুধু না, জীবনের যত চাহিদা আছে সেগুলোও পূর্ণ করবেন, বিপদ আপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। দোয়া কবুল হওয়ার জন্য যে কন্ডিশন এবং শর্তগুলো আছে, এর মধ্যে প্রথম শর্ত হল আসলুল খাতিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত পাপাচার অপরাধ জগৎ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার সম্পর্ক সৃষ্টি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন না। দেখুন, দুনিয়ার নীতিতে আমরা যদি দেখি, আমি কোথাও একটা কাজের জন্য, একটা জিনিসের জন্য, চাহিদার জন্য অ্যাপ্লিকেশন করেছি, এই অ্যাপ্লাই করলে যেই বসের কাছে আমরা অ্যাপ্লাই করেছি তার সঙ্গে যদি আমার রিলেশনশিপ ভালো থাকে, তাহলে তিনি সহসায় এই বিলকে পাশ করে দিবেন, এই দরখাস্তকে মঞ্জুর করবেন। আর যদি তার সঙ্গে আমার বৈরী পরিবেশ থাকে, বৈরী সম্পর্ক থাকে, তাহলে আমি যতই অ্যাপ্লিকেশন সাবমিট করি না কেন, তিনি আমার অ্যাপ্লিকেশনে সাইন করা তো দূরের কথা, তিনি মুখ তুলে তাকিয়েও দেখবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা চাইব, দোয়া করব, তিনি আমাদের দোয়া কবুল করবেন না। দেখুন, আজকে আমরা পাপ করতে করতে, অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে আল্লাহ পাকের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন আপনি আপনার পিতামাতার শুধু অবাধ্যতাই করবেন, দৌরাত্মের চরম সীমায় যখন পৌঁছে যাবেন, শেষ পর্যন্ত দয়ালু পিতামাতা পর্যন্ত বিরক্ত হয়ে তেজ্যপুত্র করে দেয়। এই অবস্থায় সন্তান কিছু চাইলেও পিতামাতা সেই সন্তানের চাহিদাকে পূর্ণ করেন না, বরং হলো তাকে, তাদেরকে ধিক্কার দিয়ে, ঘাড় ধরে বাড়ির থেকে হলো বের করে দেন। অনুরূপভাবে আমরা আল্লাহ পাকের এত নাফরমানি করেছি, এত পাপ করেছি, আমাদের পাপের ফিরিস্তি যদি সামনে আনা হয়, তাহলে আমাদের পাপের ফিরিস্তি আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে রহমতের দৃষ্টি আমাদের উপর থেকে উঠিয়ে নিয়েছেন। এই অবস্থায় আমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমাদের দোয়া কবুল করবেন? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করবেন? সেই জন্য প্রথম কাজ আমাদের করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করে ক্ষমা চেয়ে আবার সম্পর্কটাকে পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে। পিতামাতার নাফরমানি করেছি, বাড়ির থেকে ঘাড় ধরে বের করে দিয়েছেন, বাবাও কথা শোনেন না, মা জননী, মা জননীও আমার কোনো খোঁজ খবর রাখেন না। এই অবস্থায় ফিরে আসার উপায় কি? বাপের পা ধরে, মায়ের পা ধরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে তাদের কাছে ক্ষমা চায়, দেখবেন যে এতদিনের যত অপরাধ ছিল সমস্ত অপরাধ তিনি ক্ষমা করে দিয়ে আমাদেরকে আবার বাড়িতে উঠিয়ে দিবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মাপ চাই, প্রভু আমরা ভুল করেছি, আমাদের কাজ তো ভুল করাই, সুতরাং আমরা ভুল বুঝতে পেরেছি, স্বীকার করেছি, আপনার কাছে ফিরে আসছি, আপনি ক্ষমা করে দিন। যদি আবার ইবাদত বন্দেগি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে আসি, তাহলে দেখবেন যে আল্লাহ পাকের কাছে যখনই হাত উঠাবো তখনই তিনি আমাদের দোয়াকে কবুল করবেন। নবী আলাইহিসসালাম যেখানে যেখানে হাত উঠিয়েছেন আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। বদরের ময়দানে মুসলমানরা অসহায় ছিল, নিরুপায় ছিল, মুসলমানরা নিরস্ত্র ছিল, যারা নাকি শত্রুপক্ষে ছিল তারা সশস্ত্র ছিল, মুসলমানদের সংখ্যা এক তৃতীয়াংশের মতো ছিল, এক তৃতীয়াংশের চেয়েও কম ছিল। এরপরেও নবী আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। খন্দকের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। তাবুকে দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন। খায়বারে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। নবী আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের কাছে যখনই দোয়া করতেন, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করতেন। এর অনুরূপভাবে আমরা, কারণ হলো নবী আলাইহিসসালামের আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর সঙ্গে কানেকশন ছিল, এই জন্য ভাইরা বোনরা আমরা আল্লাহর সঙ্গে কানেকশন সৃষ্টি করি। আল্লাহর সঙ্গে কানেকশন কিভাবে সৃষ্টি করব? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমরা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে পারব। দুই নম্বর হল দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, আত্মতহির মিনাল হারাম, হারাম আচরণ থেকে, হারাম ইনকাম থেকে, হারাম খাদ্য থেকে, হারাম কর্ম থেকে, হারাম কথাবার্তা থেকে, হারাম আচরণ থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। আমি খাদ্য খেলাম হালাল, মাশা আল্লাহ, কিন্তু আমার আচরণ সব কিছু হারাম। আমি মানুষের সঙ্গে কথাবার্তা যেগুলো বলি সব কথাবার্তাও অশ্লীল কথাবার্তা বলে, অশালীন কথাবার্তা বলে, পাপাচারে হৃদয় আচ্ছন্ন করে রেখেছি। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। খাদ্যটাও হালাল হওয়া লাগবে, আমার মনটাও পবিত্র হওয়া লাগবে, পরিচ্ছন্ন হওয়া লাগবে। দিলের ভিতর হিংসা থাকতে পারবে না, দিলের ভিতর কোনো ধরনের কিনা থাকতে পারবে না, দিলের ভিতর কোনো বিদ্বেষ থাকতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবীদের মজলিসে বসে আছেন, এক লোক প্রবেশ করেছেন। প্রবেশ করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘোষণা দিলেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে কিছুক্ষণের মধ্যেই সেই জান্নাতি মানুষটি এই মসজিদে নববীতে প্রবেশ করবে। এক সাহাবি প্রবেশ করলেন, তিনি অত বেশি আমলও করেন না, কোনো কিছুই করেন না। দ্বিতীয় দিন আবার এক ওই লোকটি প্রবেশ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবারও দ্বিতীয় দিন আজকেও বললেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে তোমরা অপেক্ষা করো, জান্নাতি মানুষ প্রবেশ করছে। তৃতীয় দিন একই ঘটনা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি চিন্তা করলেন, তার ভিতর কৌতূহল সৃষ্টি হলো, তিনি এমন কি আমল করেন যার কারণে পরপর তিন দিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা করলেন, তিনি কি আমল করেন এই আমলটা চেক করতে হবে। তিনি তার বাড়িতে চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে তার বাড়িতে তিন দিন থেকেছেন। লম্বা ঘটনা আমি শর্ট করে বলছি, তিন দিন পর্যন্ত সেই বাসায় থেকেছেন। বাসায় থাকার পরে তিনি পরে বললেন যে, চাচা আসলে আমি আপনাকে চেক করার জন্য আসছিলাম, আমি তো এমন কোনো আমল খুঁজে পাইনি, এমনকি আপনি রাতে তাহাজ্জুদের নামাজও পড়েননি, এই অবস্থায় আপনি এমন কি আমল করে থাকেন যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তিন দিন আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন। তখন তিনি বললেন, বাবা আমি তেমন কোনো আমল করি না, যতটুকু নবী আলাইহিস সালাতু ওয়াসালাম শিক্ষা দেন এতটুকু আদায় করে থাকি, এত বেশি নওয়াফেল, এত বেশি মুস্তাহাব্বাত, এত বেশি আদায় করি না আমি, ফরায়েদ সুনান ওয়াজিবাত এগুলোকে আমি যথারীতি আদায় করে থাকি, তবে প্রত্যেক দিন আমি ঘুমানোর আগে সারাদিন মানুষের সঙ্গে লেনদেন করেছি, কথাবার্তা বলেছি, যদি কারো দ্বারা মনে কষ্ট পেয়ে থাকি বা কষ্ট দিয়ে থাকি আমি প্রত্যেককে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা এই আমলের কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন। তাহলে মনটাও হলো পরিচ্ছন্ন হওয়া লাগবে, আমাদের মন পবিত্র না, পরিচ্ছন্ন মন না, মনের ভিতর হিংসা, কিনা, অহংকার, বিদ্বেষ, এগুলো দিয়ে আমাদের মনটা ভরপুর। এই অপবিত্র হৃদয় নিয়ে যখন আমরা আল্লাহ পাকের কাছে হাত উঠাই, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন না। প্রত্যহ বৃহস্পতিবারে মানুষের আমল আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয়, আমল যখন আল্লাহর সামনে উপস্থিত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন যে, যারা নেক আমল করেছে ইখলাসের সাথে স্বচ্ছ মন নিয়ে তাদেরটা তো কবুল হয়, আর যারা এর বিপরীত করেছে তাদেরটা রিজেক্ট হয়ে যায়, আর দুজন ব্যক্তি যাদের মাঝে ঝগড়া ঝাঁটি হয়েছে, মিলমিশ হয়নি, এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন তোমরা হোল্ড করে রাখো এদের আমলকে, যত আমি অতক্ষণ পর্যন্ত কবুল করব না যতক্ষণ পর্যন্ত তারা পরস্পরে মিলমিশ হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের আমলকে কবুল করব না, এদেরকে হোল্ড করে রাখো এই আমলকে, যদি তারা মিলমিশ হয়ে যায় আল্লাহ পাক কবুল করে নেন, মিলমিশ না হলে আল্লাহ পাক কবুল করেন না। আজকে দেখেন আমাদের মানুষের সঙ্গে কি সম্পর্ক খারাপ, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নাই, বাপ ছেলের মাঝে সম্পর্ক নাই, মা মেয়ের মাঝে সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই, চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক নাই, মামা ভাগিনার মাঝে সম্পর্ক নেই। আজকে একই মসজিদে নামাজ পড়ি, কাঁধে কাঁধ লাগিয়ে কত শতবার একসাথে নামাজ পড়েছি, কিন্তু আমাদের দেল বিচ্ছিন্ন। দেখুন এই যে করোনা ভাইরাস আসছে, আমি তো সবাইকে বলি এ কথা, আল্লাহ পাক আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করে দিয়েছেন, এমনকি নামাজে যেখানে নাকি একসাথে হয়ে একজনের বডির সঙ্গে আরেকজনের বডি লেগে দাঁড়ানোর জন্য নবী আলাইহিসসালাম এত বেশি তাগাদা দিয়েছেন, অন্য যুদ্ধের ক্ষেত্রেও এত বেশি আল্লাহ রসুল তাগাদা দেন নাই, নামাজের কাতার সোজা করতে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যুদ্ধের ময়দানে যখন নাকি সৈনিকদের শ্রেণীবিন্যাস করেছেন তখনও এতটুকু তাগাদা দেন নাই, কিন্তু আজকে সেই নামাজ আমরা পড়তেছি ছয় ফিট দূরে দূরে দাঁড়িয়ে। এটার রিজন কি? নিজের আত্মীয়ের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আজকে দেখেন আমাদের ফিজিক্যাল সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা কেন হয়েছে? বহুদিন আগের থেকে আমাদের পরস্পরের মনের ভিতর দূরত্ব হয়ে গেছে, এই দূরত্বকে আমরা ঘোচাইনি, এই জন্য আল্লাহ পাক বলে তোরা নিজেরা যখন নাকি মনের দিক দিয়ে দূরত্ব সৃষ্টি করে নিয়েছিস, আমি আল্লাহ তোদের ফিজিক্যাল ভাবেও আমি দূরত্ব সৃষ্টি করে দিলাম। এই মনের দূরত্ব যদি ঘুচিয়ে যায় আল্লাহ পাক ফিজিক্যাল দূরত্বও কমা দিবেন, এই জন্য আমাদের মনটা পবিত্র থাকা লাগবে, খাদ্যটা পবিত্র থাকা লাগবে, এরপরে আমাদের ইনকামটা পবিত্র হওয়া লাগবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। তিন নম্বর শর্ত হল আল ইখলাস, দোয়ার ভিতর হলো সিনসিয়ারিটি থাকা লাগবে, একমাত্র আল্লাহর কাছে অসহায় হয়ে নিজের সমস্ত অপারগতা প্রকাশ করে দীনহীন ভাবে আল্লাহ পাকের কাছে যদি আমরা নিজেকে আত্মসমর্পণ করে দেই যে আল্লাহ তুমি আমার সবকিছু, তুমি আমার রক্ষাকারী, তুমি আমার হেফাজতকারী, তুমি আমাকে দিলে আমি পাব, তুমি না দিলে আমি পাব না, দুনিয়ার সব কিছু থেকে তার ভরসা উঠে যাবে, একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা থাকবে। যার ভরসা আল্লাহর উপর হবে আল্লাহ পাকি তার জন্য হলো যথেষ্ট হবে, এই জন্য আমরা দোয়া করি, কিন্তু আল্লাহর উপর ভরসা নাই আমাদের, আমাদের আসবাবের উপর হলো ভরসা, এর অর্থ এই না দুনিয়ার সমস্ত আসবাব আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে, দুনিয়ার সমস্ত আসবাব গুলাকে গ্রহণ করা লাগবে, গ্রহণ করে ভরসাটা আল্লাহর উপর, মেডিসিন নেওয়া লাগবে, অসুস্থ হয়েছে রোগ হয়েছে মেডিসিন ব্যবহার করা লাগবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর, এই মেডিসিন অতক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হুকুম না দিবেন, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই তার প্রতিক্রিয়াকে ব্যক্ত করতে পারে না। দেখুন এমনকি আগুন পর্যন্ত, আগুনের স্বভাব কি? জ্বালিয়ে দেওয়া, দাহিকা শক্তি দিয়ে যে কোনো জিনিসকে জ্বালিয়ে নিঃশেষ করে দেওয়া হলো আগুনের স্বভাব, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালাতে পারে নাই। ধারালো চাকুর স্বভাব কি? যে কোনো জিনিস কেটে দু টুকরা করে দেওয়া, কিন্তু তীক্ষ্ণ ধারালো চাকু হযরত ইসমাইল আলাইহিসসালামের গলা কাটতে পারেনি। পানির স্বভাব কি? ডুবিয়ে মারা। হযরত মূসা আলাইহিসসালাম 6,500 তার ফলোয়ারকে নিয়ে পানির ভিতর দিয়ে রাস্তা পার হয়ে গেছেন, পানি তাকে স্পর্শও করতে পারেনি। কোনো কিছু যদি খেয়ে হজম খেয়ে ফেলে তাহলে তার স্বভাব কি? পেটের স্বভাব কি? স্টমাকের স্বভাব কি? যাই আসুক এটা হলো হজম করে ফেলবে, এটা হলো জাহান্নামের এক, এটা হলো ছোট একটা দোজক, এই দোজকে যা যাবে সব হলো হজম করে সারবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, জাহান্নাম পরিপূর্ণ হয়ে গেছে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যেদিন আমি জাহান্নামকে সম্বোধন করে বলবো হালিম তালাতি, হে জাহান্নাম তোর ভিতরে তো লক্ষ লক্ষ না মিলিয়ন্স মিলিয়ন্স না ট্রিলিয়ন্স ট্রিলিয়ন্স মানুষ আমি দিয়েছি, তার পেট ভরেছে জাহান্নাম্বর ভয়ে। অতাকুলু হাল মিন মাজিদ, রব্বুল আলামিন পেট তো ভরনি আর আছে নাকি? সুবহানাল্লাহ, আমাদের পেটও কিন্তু এই জাহান্নামেরই একটা হলো ছোট জাহান্নাম। দেখবেন যে মুরগির রোস্ট খেয়েছে, ভেজিটেবল খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, এরপরে হলো নান রুটি খেয়েছে, এরপরে দেখবেন যে দশ রকমের হলো মাংসের আইটেম খেয়েছে, এরপরে মিষ্টি খেয়েছে, এরপরেও কয় কি একটু দই নাই, একটু ফল ফ্রুট নাই, দেখবো হাল মিম মসজিদ হাল মিম মসজিদ, আর কিছু নাই, আর কিছু নাই, বেশি নাই। এটা হলো এক ছোটখাটো জাহান্নাম। এই জন্য এই জাহান্নামের ভিতরে যখন নাকি মানুষকে দেওয়া হবে, জাহান্নাম এ কথা বলতে থাকবে। দোয়ার ভিতরে ইখলাস থাকা লাগবে, সিনসিয়ারিটি থাকা লাগবে, একমাত্র আল্লাহর উপর ভরসা, আল্লাহ ছাড়া আমার এই করোনা ভাইরাস থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যদি রক্ষা করেন তবেই বাঁচার উপায় আছে, নইলে বাঁচার কোনো উপায় নাই। আপনি বাই মিস্টেক্স হয়তো আপনি গাড়ি পার্ক করে রেখে আসছেন, একজন মানুষ তার করোনা ভাইরাস আছে, সে আপনার গাড়ির হ্যান্ডেলে হাত দিয়েছে, তাহলে লোহার মধ্যে করোনা ভাইরাসের জার্ম এখানে রয়ে গেল। আপনি তো জানেনও না যে এই লোকটা হাত দিয়েছে, আপনি যা দরজাটা খুললেন তাহলে আপনার বডির ভিতরে ঢুকে গেল, আপনি জানেনও না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করেন তবেই কেবলমাত্র হেফাজত হওয়া সম্ভব, নইলে ইম্পসিবল এটা। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখা লাগবে, সমস্ত সতর্কতা অবলম্বন করে, এই সতর্কতা ভেদ করেও আসতে পারে, আল্লাহ পাকের উপর হলো ভরসা। তাহলে এই জন্য দেখুন, মাছের পেটের স্বভাব হলো, পেটের স্বভাব হলো কাউকে হজম করে ফেলা, কিন্তু ইউনুস আলাইহিস সালাম একদিন দুই দিন না, চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, ইউনুসকে হজম করতে পারেনি। দেখেন চল্লিশ দিন লাগে হজম হইতে, কয়েক ঘন্টা থাকলেই তো হজম হয়ে যায়, কিন্তু চল্লিশ দিনেও হজম করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কোনো মখলুক আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রতিক্রিয়া করতে পারে না, আল্লাহর যদি হুকুম হয় তবেই সে ক্ষতি করতে পারে, আল্লাহর হুকুম হলে তবেই কেবলমাত্র সেটা রক্ষা করতে পারে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি কখনো ভাঙতে পারে না। এই জন্য ইসলাম কবুলের আগেও কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই, ইসলাম গ্রহণের পরেও কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল কার কারণে? এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। তিনি পিছন থেকে অতর্কিত আক্রমণ করেছিলেন, মুসলমানরা বাহ্যিক দৃষ্টিতে পরাজয় বরণ করেছিল সেই যুদ্ধে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নন মুসলমানরা তার হাতে বিষ তুলে দিয়েছে, যেই বিষের গন্ধ শুকলেও মানুষ হলে মারা যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের বোতল নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বল পুরা বিষের বোতল তিনি খেয়ে ফেলছেন, বিষ খালিদকে কিচ্ছু করতে পারেনি, বরং হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো তাজা মোটা তাজা হয়ে গেছেন এই বিষ খাওয়ার পরে। সুবহানাল্লাহ, দেখেন বিষের কোনো প্রতিক্রিয়া হয় না, আগুনের প্রতিক্রিয়া হয় না যদি আল্লাহর হুকুম না থাকে, তাহলে করোনা ভাইরাসের বাপ দাদা চোদ্দ পুরুষও কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ পাকের হুকুম না থাকে। আর আল্লাহ পাকের যদি হুকুম থেকে থাকে একে ধ্বংস কর, সারা দুনিয়ার মানুষ মিলেও রক্ষা করতে পারবে না। সেই জন্য ভীতি সন্ত্রস্ত না হওয়া, যাবতীয় প্রোটেকশন গোলা সুন্নাত, প্রোটেকশন গ্রহণ করা এটা হলো সুন্নাত। যুদ্ধের ময়দানে নবী আলাইহিস সালাম গেছেন, কিন্তু লোহার হেলমেট পরে গেছেন, লৌহ বর্ম পরে গেছেন, কি জন্য? প্রোটেকশনের জন্য। প্রোটেকশন গ্রহণ করা এটা হলো আম্বিয়া ইকরামের হলো সুন্নাত। সতর্কতা অবলম্বন করার পরে বাকিটা আল্লাহ পাকের উপরে। আল্লাহ পাক যদি আমার এভাবে মৃত্যু লেখে থাকে হয়ে যাবে, আর আল্লাহ পাক যদি আমার মৃত্যু এভাবে না লেখে থাকে এই করোনা ভাইরাস কিছুই করতে পারবে না আমাকে। এই জন্য এত ভীত সন্ত্রস্ত না হওয়া। যদি আপনি মনের দিক দিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান তাহলে দেখবেন যে মনের দিক দিয়ে দুর্বল হয়ে গেলে আপনি অন্যান্য দিক দিয়েও দুর্বল হবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, আল্লাহর উপর ভরসা করেন। এই জন্য ইখলাস এবং সিনসিয়ারিটির সাথে যদি বান্দা নন মুসলমানও যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তার দোয়াও শোনেন। দেখবেন যে যারা নন মুসলমান তারাও দেখবেন যে বিপদে পড়লে আর কাউকে ডাকে না, তখন বিপদে পড়লে আল্লাহকেই ডাকে। দেখবেন যারা মূর্তি পূজারী সারাদিন মূর্তির সামনে গিয়ে এই কলা দেয় দুধ দেয় খাইতে তো পারে না, আল্লাহ পাক এদের মেধাকে কিভাবে অকেজো করে রেখেছেন, নিজের হাতে গড়ানো একটা মূর্তি, সেই মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, উপকার করতে পারে না, অপকার করতে পারে না, একটা মশাকে তাড়াতে পারে না, সেইটার সামনে নিয়ে কলা দেয় দুধ দেয় তারপরে ভালো ভালো হলো খাবার দেয় টাকা পয়সা দেয়। কত বড় নির্বোধ, কত বড় বেকুফ, কত বড় জাহেল হলে মানুষ এই কাজ করতে পারে। দেখবেন যে যখন বিপদ আপদ আসছে তখন কিন্তু একটা মূর্তিও তাদের মাইন্ডে থাকে না, সব হলো আকাশের দিকে তাকায়। যদিও ভগবান বলে ডাক দিক, কিন্তু এই ভগবান ওই ভগবান না, ওদের এই ভগবান হলো আর রহমান আলাল আরশিস্তাওয়া, এই ভগবানের কাছে ফিরে আসে। আর মুসলমানরা তো ফিরে আসে। হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহুম উহীতা বিহিম দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরীন। হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকি, যখন তারা সমুদ্রের মাঝে নৌযানে ভ্রমণে বেরিয়ে পড়ে, একদম টাইটানিকের ভ্রমণ, একদম লন্ডন থেকে নিউ ইয়র্ক যাত্রা শুরু করে দিয়েছে। অজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবা, আর অনুকূল বাতাস তাদের নৌযানকে গন্তব্যস্থলের দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অফরিহু বিহা, তারা আনন্দে আত্মহারা হয়ে তারা হলো মদের পার্টি করে, ড্যান্সিং এর পার্টি করে, মিউজিকের পার্টি করে। দেখেন টাইটানিকের যাত্রীরা যখন মারা যাচ্ছিল তারা নিশ্চিত হয়ে গেছে যে আমাদের বাঁচার কোনো উপায় নেই, তাহলে মানুষের শেষ একটা শখ আছে না, যেমন জেলখানার ফাঁসির আসামিদের ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আগে তার শেষ আশা জানতে চাওয়া হয়। কেউ বলে অমুকের সাথে সাক্ষাৎ করব, কেউ বলে খাসির মাংস দিয়ে ভাত খাব, যার যে শখ সেটা পূর্ণ করা হয়। এদের শখ ছিল হলো যে শেষ মৃত্যুর আগ দিয়ে মিউজিকের পার্টি করা এবং মদ পান করা, এই অবস্থাই তাদের সলিল সমৃদ্ধ হয়েছে। অফারি হো বিহা, তারা আনন্দে মেতে ওঠে। এরপরে যখন যখন প্রতিকূল আবহাওয়া তাদের চারিদিক থেকে ঘেরাও করে নেয়, চারিদিক থেকে ঢেউ আসা শুরু হয়ে গেছে, তখন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন তারা মানুষ হিসাবে স্বভাব ধর্মের উপরে ফিরে আসে, তখন সমস্ত কিছু তাদের মাথায় থেকে উধাও হয়ে যায়, একমাত্র আল্লাহর কাছে তারা ফিরে আসে। এটা স্বভাব ধর্মের মধ্যে দেওয়া আছে মানুষের। এই যে মূর্তি পূজক গুলো বিপদে পড়ে আকাশের দিকে তাকায় আর কয় ভগবান ভগবান, দেখেন এতক্ষণ তাকাইছে হলো মূর্তির দিকে, যখন বিপদে পড়েছে এখন ওই উপরের ভগবানের ডাকে। আরে আমরাও তো উপরওয়ালাকেই ডাকি, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যিনি মহান আরশের মালিক, আরশে অধিষ্ঠিত সেই রব্বুল আলামিনকেই তো আমরা ডাকি। দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন একদম খাঁটি ভাবে তখন ডাকে। লাইন আনজাইতানা মিন হাদিহি, যখন তারা স্বভাব ধর্মে ফিরে আসছে, ইখলাসের সাথে আমাকে ডেকেছে, আমি আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করি, তাদেরকে আমি মুক্তি দান করি, আমি তাদেরকে নাজাত দান করি। লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ-শাকিরিন, আমি তাদেরকে নাজাত দান করি এই জন্য যে বান্দা তোকে এই বিপদ থেকে বাঁচালাম, না জানি তুই শুকুরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা। কিন্তু বান্দার স্বভাব হলো বিপদে পড়লেই ততক্ষণই আল্লাহকে স্মরণ করে, বিপদ চলে গেলে আবার যেই সেই হয়ে যায়। দেখেন যখন করোনা ভাইরাস যখন মহামারীর আকার ধারণ করেছিল, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল, তখন আমাদের এই ওয়াজ মাহফিলে 1,500 পর্যন্ত হলো শ্রোতা হয়েছে, 1,500 ফ্যামিলি। আর যখন করোনা ভাইরাস একটু শিথিল হতে শুরু হয়েছে, এখন কতজন আছে জানি না, মনে হয় যে 150 জন আছে, 1,500 থেকে 150-তে আসছে। আবার যদি সেকেন্ড ঢেউ আসে, এবার দেখবেন আরো বাড়বে। বিপদ চলে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আর বিপদ আসলে তখন আল্লাহকে স্মরণ রাখে, এটা হলো মানুষের স্বভাব। সেই জন্য ইখলাসের সাথে দোয়া করা লাগবে। চতুর্থ শর্ত হলো খাঁটি মোমেন, খাঁটি মুসলমান হওয়া লাগবে, এই গরু খাওয়া মুসলমান না। দেখেন আগের যুগে মুসলমানদের পার্থক্যটা কি ছিল, যখন ভারতবর্ষের মুসলমান কোনটা আর হিন্দু কোনটা, এটার পার্থক্য হলো জিজ্ঞেস করতো গরু খাও নাকি। একটা হলো খাতনা তো আছেই, কিন্তু খাতনা তো এটা হলো সিক্রেট ব্যাপার, এটা তো আর কাউকে জিজ্ঞেস করা যায় না। সেই জন্য ওপেনলি জিজ্ঞেস করে তুমি কি গরুর মাংস খাও খাই না, গরুর মাংস খাইলে সেইটা হলো মুসলমান, আর যদি না খায় তাহলে সেইটা হলো মুসলমান না। দেখেন গরুর মুত খাওয়া যায় কিন্তু মাংস খাওয়া যায় না। আল্লাহ পাক এদেরকে কোন ব্রেন দিয়ে যে আল্লাহ পাক তৈরি করেছেন, গোবর খাওয়া যায়। সুবহান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য খাঁটি মোমেন হওয়া লাগবে। যদি নাকি মরা অন্তরে যদি দোয়া করি, আল্লাহ পাক মরা অন্তরের দোয়া কবুল করেন না। মরা মানুষের কোনো দোয়া কবুল হয়? মরা মানুষের কোনো ইবাদত করার সাধ্য আছে? মরা মানুষ সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে? মরা মানুষ হজে হেঁটে যে হজ করে আসতে পারে? মরা মানুষ 2-4টা পয়সা দান করতে পারে? কিচ্ছু পারে না। অনেকের কিন্তু কবরের ভিতর অনেক কিছু দেওয়া হয়, মাইকেল জ্যাকসনের কবরের ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক গোল্ড দেওয়া হয়েছে তার কফিনের ভিতরে। আগেকার রাজা বাদশাদের যাদের নাকি সমাধিকে আবিষ্কার করা হয়েছে, বহু সমাধির থেকে হাজার হাজার স্বর্ণ মুদ্রা উদ্ধার হয়েছে, কিন্তু তারা একটাও দান করতে পারে নাই। সেই জন্য মরা অন্তর যাদের, এদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। অন্তর কিসের দ্বারা মরে যায় এটা জানা দরকার। অন্তর হলো পাপাচারের দ্বারা, হলো পাপের দ্বারা অন্তর মরে যায়। গুনাহ করতে 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 মানুষের অন্তরের ভিতর স্পট পড়ে যায়, অন্তরের ভ্যালিডিটি হলো নষ্ট হয়ে যায়, অন্তর মরিচা পড়ে যায়। মরিচা পড়ার সাথে সাথে এগুলো যদি ক্লিন না করা হয়, একসময় মরিচা পড়তে পড়তে লোহাকে যেমন খেয়ে ফেলে, গুনাহ করার সাথে সাথে যদি তৌবা করে তাহলে এটা পরিষ্কার হয়ে যায়, আর তৌবা না করলে তার উপরে যদি আর একটি গুনাহ করে, লোহাকে যেমন মরিচা খেয়ে ফেলে অনুরূপভাবে তার অন্তরকে এভাবে খেয়ে ফেলে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অন্তরে মরিচা পড়ে গেছে। আর 5 নম্বর শর্ত হলো আর অন্তর জীবিত হয় কিসের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহ স্মরণের দ্বারা অন্তর হলো জীবিত। অন্তরের খোরাক আছে, প্রত্যেকটা জিনিসের একটি খোরাক আছে, খাদ্য আছে। বলেন এই গাছগুলার খাদ্য নাই, তাহলে সার দিলে, ঠিক মতো পানি দিলে এই গাছগুলো তাজা হয় কেমনে? তাহলে গাছেরও খাদ্য আছে। এমন কোন মখলুকাত আল্লাহ পাক রাখেন নাই তার খাদ্যের ব্যবস্থা করেন। তাহলে আমার দেহের যেমন খোরাক আছে, খাদ্য আছে, আমার অন্তরটা আল্লাহ সৃষ্টি করেছেন, এর খোরাক নাই, খাদ্য নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকির ছাড়া তোমার অন্তর জীবিত হতে পারে না, অন্তরে প্রশান্তি আসতে পারে না। আজকে আমাদের অন্তর মরে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম, হিস্টোরিক্যাল পায়াস ম্যান, তিনি যখন বসরাতে গেছেন তখন মানুষরা তাকে জিজ্ঞেস করেছে, ইয়া আবা ইসহাক মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, আমরা আল্লাহর কাছে এত দোয়া করি, এই দোয়া যায় কোথায়? মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক আসছে, আসার পরে বলতেছে, হুজুর একটু ভালো করে দোয়া করে দিয়েন, আল্লাহ পাক যেন একটা নেক সন্তান দান করে। হুজুর এত চিন্তা ভাবনা না করে তার নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। দুই তিন বছর পরে ফিরে আসছে, কয় হুজুর কি দোয়া করলেন, ছেলেও হয় না মেয়েও হয় না। তখন হুজুর বললেন যে, বাবা তুমি কি বিয়ে করেছো? হুজুর বিয়ে তো করি নাই। বিয়ে না করে সন্তানের দোয়া চাইতে আসছে, তাহলে এই বিয়ে ছাড়া হুজুরের দোয়া যেখানে গেছে, মরা অন্তরের দোয়া হলে সেখানেই যায়। এই জন্য তিনি বললেন যে, তোমাদের অন্তর মরে গেছে অনেক জিনিসের দ্বারা। তিনি বললেন, ইন্নাকুম জাম ইন্নাকুম আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো কিন্তু আল্লাহর কোনো হক আদায় করো না। আল্লাহর কি হক বান্দার উপরে, আর বান্দার কি হক আল্লাহর উপরে? বান্দার হক হলো আল্লাহর উপর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগি করবে না, শিরক করবে না, এটা হলো বান্দা হক, এটা আল্লাহ পাকের হক বান্দার উপর। আর বান্দার হক আল্লাহ পাকের উপর কি, যদি এভাবে তারা আমল করতে পারে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলবেন না, জাহান্নামে পোড়াবেন না, এটা হলো বান্দার হক আল্লাহ পাকের উপরে। সেই জন্য তোমরা আল্লাহ পাককে জানো কিন্তু হক আদায় করো না। দুই নম্বর হলো, ইন্নাকুম জাআমতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলাল্লাহ ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা মনে মনে ধারণা করো তোমরা আল্লাহর রসুলের বড় বড় আশিক হয়ে গেছো। দেখবেন যে আল্লাহর রসুলের আশিকরা অনেকে যখন আজান দেয় এরকম করে চোখের মধ্যে ফুৎকার নেয়, এটা কি বুঝায় জানেন? আমি আল্লাহর রসুলের বড় আশিক। আরে বেকুফ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে তখন ফুৎকার নিলে, আর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল তখন তো তুই ফুৎকার নিলি না। আল্লাহর হক রাসূলের হকের উপরে না? তাহলে আল্লাহর মহব্বত তোর অন্তর থেকে কোথায় থেকে বিদায় হলো? এটা কোথা থেকে যে এটা পেয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহর রাসূলের মহব্বত এই ফুৎকারের ভিতরে না, প্রত্যেকটি সুন্নাত পালন করার নাম হলো আল্লাহর রসুলের মহাব্বত। আজকে একটি সুন্নাতের ধার ধারি না আমি, আর আল্লাহর রসুলের বড় মহাব্বত সৃষ্টি হয়েছে। স্ত্রীকে বললাম, এই দুনিয়াতে কাউকে যদি আমি ভালোবেসে থাকি সেটি হলো তুমি আছো, কিন্তু আমার কাছে কিন্তু কিছু চাইও চাইও না, আমি কিন্তু এগুলো কিছুই দিতে পারবো না, ঈদের মধ্যে কাপড় চুপড় চেয়েও না, অসুখ হয়েছে বাপের বাড়ির থেকে টাকা আয় না চিকিৎসা করো। তাহলে কতবারে আসে কে বিবিধানের জন্য, এটা ভন্ডা কিনা বলেন? এটা হলো এক নাম্বারের ভন্ডা। তুই যদি স্ত্রীকে ভালোই বেশি থাকিস তাহলে নিজে না খেয়ে স্ত্রীকে খাওয়াবি, নিজে না পরে স্ত্রীকে পরার ব্যবস্থা করে দিবি, বাইরের থেকে আসলে স্ত্রীর জন্য হাতে কিছু নিয়ে আসবি। দেখেন এটাও কিন্তু একটা সুন্নত। যখন আপনি বাইরে গেছেন স্ত্রী একটা জিনিস খেতে ভালোবাসেন, সেই জিনিসটা আপনি কিনে নিয়ে স্ত্রীকে যায় বলবেন যে তুমি তো এটা পছন্দ করো, অমুক দোকানে দেখি যে এটা ভালো লাগছিল এই জন্য তোমার জন্য নিয়ে আসছি। দেখবেন যে মহিলারা কিন্তু অল্পতেই মানুষকে ভালোবাসতে পারে। যদি আপনি মহিলাদেরকে পরিচালনা করতে পারেন ঠিক মতো, আর যদি পরিচালনা করতে না পারেন অপোজিট হবে কিন্তু। সেই জন্য পুরুষদের একটু হ্যাডেন থাকতে হয়, একটু ঢং থাকতে হয়, পুরুষদের একটু ক্ষমতা থাকতে হয় স্ত্রীদেরকে মহাব্বত করার জন্য। দেখেন মা বোনরা যারা শুনতেছেন কত যে খুশি হচ্ছেন। আবার স্ত্রীদেরও উচিত স্বামীর জন্য এ ধরনের হলো নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া উচিত। যেমন আজওয়াজ মুতাহহারাত নবী আলাইহিসসালামের স্ত্রীগণ দিয়েছেন, তাহলে দেখবেন যে আপনি আপনার স্বামীর ভালোবাসা পাবেন। ভালোবাসা কখনোই এক পক্ষ থেকে হয় না। একজনকে জিজ্ঞেস করলাম, তোমার তো বয়স হয়ে গেছে, বিয়ে করো না কেন? কয় হুজুর 50% বিয়ে হয়ে গেছে। আমি বললাম যে 50% বিয়ে হয়ে গেছে মানে কবুল হয়ে গেছে, অনুষ্ঠান বাকি আছে, আমি এটাই ধারণা করেছি। কয় তা না হুজুর, একটা মেয়েকে আমি পছন্দ করি কিন্তু সে আমাকে পছন্দ করে না, আমি মনে মনে নিয়াত করে ফেলছি, কিন্তু তাহলে এটা 50% হলো, আর সে যদি রাজি হয়ে যায় তাহলে বাকি 50% ডান। তো ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, স্বামীকেও স্ত্রীকে ভালোবাসা লাগবে, স্ত্রীও স্বামীকে ভালোবাসা লাগবে। এই জন্য রসুলের মহাব্বত যেটি আছে একটি সুন্নত আদায় করে না, রসুলের বড় আশিক হয়ে গেছে, এটা ভণ্ডা ছাড়া আর কিচ্ছু না। আমানতুম আন্নাল মাউত হাক্কুন ওয়ালাম তাস্তাইদু লাহু, তোমার বিশ্বাস আছে মৌত চিরসত্য কিন্তু মৌতের জন্য তোমার কোনো প্রস্তুতি নাই। আমানতুম আন্নাল জান্নাত হাক্কুন ওয়ালাম তাস্তাইদু লাহু, তুমি বিশ্বাস রাখো জান্নাত সত্য কিন্তু জান্নাতের জন্য কোনো প্রস্তুতি আছে? কোনো প্রস্তুতি নাই, কোনো আগ্রহ নাই, কোনো চেষ্টা নাই। একটা বাড়ির জন্য তুমি কত চেষ্টা করো, একটা গাড়ির জন্য কত চেষ্টা করো, একটি একটি সুন্দরী রমণীকে বিয়ের জন্য তুমি কত কিছু করো, কিন্তু জান্নাত পাওয়ার জন্য তুমি কি করছো? আয়কন্তুম আন্নান্নার হাক্কুন ওয়ালাম তারহাবু মিনহা, তোমরা বিশ্বাস রাখো জাহান্নাম সত্য কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা করো না। এরপরে ইদাস্তাইকান্তুম মিন নাওমিকুম ফাস্তাগালতুম বিউয়ুবিন্নাস ওয়া নাসীতুম উয়ুবুকুম উয়ুবাকুম, যখন ঘুম থেকে ওঠো ওঠার পরেই প্রথম কাজ হয় তোমার মানুষের দোষ ত্রুটি তালাশ করা, আজকে কে কি করেছে এগুলো খুঁজে বের করা। আর তুমি যে হাজারো মিস্টেক করে রয়েছো, গত রাতে কত পাপ করেছো, গত দিন কত পাপ করেছো, নিজেরটা ভুলে গেছো আর মানুষের দোষ ত্রুটি তালাশের পিছনে লেগে গেছো। আজকে মানুষের দোষ ত্রুটি তালাশ করাটা এটা হলো স্বভাবে পরিণত হয়ে গেছে, আজকে একদম টপ টু বটম পর্যন্ত এই রোগে আক্রান্ত, এমনকি আলেমুল আমরা পর্যন্ত আক্রান্ত এই রোগে। দেখবেন যে আগের যুগে আমরা যখন বাল্যকালে, আমরাও তো তখন ছাত্র ছিলাম, বাল্যকালে আমরা ওলামায়ে কেরামদের ওয়াজে যেতাম, ওলামায়ে কেরামের ওয়াজের একজনের ওয়াজ শুনলে মনটা নরম হয়ে যেত, দিলের ভিতর বিপ্লবী পরিবর্তন হয়ে যেত, দুনিয়া ছেড়ে দিতে ইচ্ছা করত, জাহান্নামের আগুন মনে হচ্ছিল যে আমার পিছনে গর্তটা দাউ দাউ করে জ্বলছে। কিন্তু এখন ইউটিউব খুলবেন, দেখবেন যে একজন আরেকজনকে শুধু গালি দিচ্ছে, একজন আরেকজনকে হেই প্রতিপন্ন করছে, একজন আরেকজনের সমালোচনায় হলো তারা ব্যস্ত, এটাই হলো ওয়াজ। আর মার্কেট এইটার উপরই এখন, এখন আর সেই ধরনের ওয়াজ মানুষ শোনেও না। যত আপনি এই ধরনের কথা বলতে পারবেন তত মানুষ হো হো করে হাসবে, এগুলোকেই মানুষ হলো পছন্দ করে। কি জগৎ এসে গেল, আমি তো বড় সারপ্রাইজ হয়ে যায় যে মানুষ একজন আরেকজনের পিছনে কেন লেগে থাকবে। মানুষকে জান্নাতের পথ দেখাও, জাহান্নামের পথ দেখাও, সাহাবীদের ঘটনা শোনাও, নবীগণের ঘটনা শোনাও, কিভাবে তারা নিজেরা নিজেদেরকে পরহেজ করেছে, এগুলার নাম হলো ওয়াজ। এখন যেগুলো শুনি এগুলার নাম হলো আওয়াজ, এগুলা ওয়াজ না। ওয়াজ দিয়ে মানুষের হলে জিন্দগি পরিবর্তন হয়, আওয়াজ দিয়ে পরিবর্তন হয় না। আওয়াজ তো ভাই কুত্তারও আছে, কুত্তার আওয়াজ আছে না, শৃগালের আওয়াজ আছে না, এই আওয়াজ দিয়ে মানুষের কিছু হয়, কিন্তু নসিহত ওয়াজ দিয়ে মানুষের হলে পরিবর্তন হয়। পাঁচ নম্বর হল ইউনুস আলাইহিসসালামের মতো আল্লাহ পাকের কাছে দোয়া করা লাগবে, একদম নিজেকে অসহায় মনে করে যে আমার আর কোনো রাস্তা নাই। দেখেন একটি মানুষ মাছ খেয়ে ফেলেছে, মাছ ঘুরতে ঘুরতে সাগরের কোন দিকে গেছে কে জানে, কারো খোঁজ নাই। সে যুগে যদি স্যাটেলাইট থাকতো, স্যাটেলাইট দিয়েও এই মাছকে খুঁজে বের করা কঠিন ছিল, এমন জায়গায় চলে গেছে দেখেন কোনো দরজা নাই। আর মাছ যদি সেখানে বমিও করে দেয়, এই সাগরের নিচের থেকে উঠতে যে এক দেড় কিলোমিটার আছে, তিন কিলোমিটার আছে, দেখেন হাওয়াইতে সাবমেরিন ট্যুর আছে প্যাসিফিকের ভিতরে, 3.5 কিলোমিটার পর্যন্ত হলো সাগরের নিচে চলে যায় সাবমেরিন, পানির গভীরতা হলো 3.5 কিলোমিটার, প্যাসিফিকের অনেক জায়গায় এর চেয়ে বেশি আছে গভীরতা। ইউনুস আলাইহিসসালামকে ওখানে যদি বমিও করে দিত, এইটুকু উঠতে উঠতে ইউনুস আলাইহিসসালাম আর থাকে নাকি, তাহলে কি বিপদ! কোনো রাস্তা নাই, দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, কি বিপদে পড়েছেন! বিপদে পড়ে কার কাছে ডেকেছেন? মা বলে চিৎকার দিয়েছেন, হুজুর বলে চিৎকার দিয়েছেন, পিশাব বলে চিৎকার দিয়েছেন, না কাকে কাকে ডেকেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ পাক বলেন, বান্দা তোকে কেউ দেখে নাই, কিন্তু আমি আরশে আজিম থেকে তোকে দেখেছি, তোর দোয়াও আমি আল্লাহ পাক কবুল করলাম। মানুষ যখন বিপদে পড়ে ইউনুস আলাইহিসসালামের মতো এইরকম ভাবে অসহায়ত্ব প্রকাশ করে দোয়া করে, তখন আল্লাহ পাক দোয়া কবুল করেন, অসহায়ের দোয়া কবুল হয়। আর ছয় নম্বর সত্য হল কন্টিনিউয়াসলি দোয়া করা, স্টপ না করা। আমরা তো অকেশনালি হলো দোয়া করি, শুক্রবারের দিন একবার, এরপরে হলো ঈদের দিন, আর হলো খতমে কোরআনের দিন রাতে দোয়া করি, আর কোনো দোয়া নাই। উঠতে বসতে সকাল সন্ধ্যা দুপুর বিকাল ঘুমে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। দেখুন দোয়ার জন্য একদম আরবি ভাষা জানা লাগবে এমন কোনো শর্ত নাই, বিরাট বিরাট সূরা মুখস্থ থাকা লাগবে এটা শর্ত নাই। আপনি আপনার কি প্রয়োজন এটা আপনার রবের কাছে আপনি দিল খুলে আপনি ব্যক্ত করেন, এইটার নামই হলো দোয়া। এটা আপনার ভাষায় হোক, যে ভাষায় আপনি পারেন সেই ভাষাতেই। সেই জন্য অনেক সময় দেখা যায় শুধু আরবিতে দোয়া হচ্ছে, ইংরেজিতে দোয়া হচ্ছে, যে দোয়া করে হেও মিনিং জানে না, যারা শোনে সেও মিনিং ধরে না। এটা হলো দোয়ার তেলাওয়াত, দোয়ার তেলাওয়াত দিয়ে আল্লাহ পাক দোয়া কবুল করেন না। দোয়া হলো মানুষকে বোঝা লাগবে যে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি, আমার প্রয়োজনটা কি। দোয়া মানে সাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন যে আপনি করছেন আপনি নিজেই বোঝেন না, তাহলে যিনি যার কাছে করেছেন তিনি আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবেন? আপনার নিজের বোঝা লাগবে আগে। সেই জন্য আল্লাহর কাছে নিজের ভাষায় মন খুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। কালকে একজন হাসতে হাসতে বলতেছে যে হুজুর একটু দোয়া করেন। ওকে কেন, এই মসজিদটা আপনি কিনতে পারতেছেন না, এত চেষ্টা করছেন যে একটা লটারি টটারি কিনি, আপনি একটু দোয়া করে দিয়েন যেন লটারিতে রেজাল্টটা ভালো আসে। আসলে পারে তো আলহামদুলিল্লাহ, প্রথম চেকটা এনে আপনার হাতে তুলে দেব, কালকে যা কন্ট্যাক্ট করে আসেন। দেখেন এইরকম কাজে দোয়া চাইলে দোয়া হয় না। নিউ ইয়র্কে থাকতে একটা ইয়ং ছেলে আমার কাছে আসছে, বলতেছে হুজুর আপনার কাছে একটু দোয়া চাওয়ার জন্য, আবার এক পোটলা মিষ্টিও নিয়ে আসছে। আমি বললাম কিসের দোয়া? তো বলতেছে যে এক জায়গায় কাজ করে একটা রেস্টুরেন্টে, সেখানে একটা সুন্দরী হোয়াইট মহিলা থাকে, তাকে আমি খুব পছন্দ করি, তাকে পটাতে চাই কিন্তু সে পটে না, আপনি একটু দোয়া করে দিন। দেখেন কত বড় শয়তান, কত বড় দুষ্ট। দেখেন ও একটা হারাম কাজ করবে এই জন্য আমার কাছে একটু দোয়া দেওয়ার জন্য, এরকম হারাম কাজে দোয়া কিয়ামত পর্যন্ত করলেও আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। আপনাদেরকে গল্প শোনাইছি না, সিনেমা হল উদ্বোধন করবে, হাফেজ সাহেব তার ছাত্রদেরকে নিয়ে যা খতম পড়ে, তারপর হলো সিনেমা হল উদ্বোধনের দোয়া করে দিয়েছে। কদিন আগে আরো দুরবস্থা দেখলাম, এক জায়গায় কোনো একজন নেতার মূর্তি উদ্বোধন হচ্ছে, এক মৌলবী সাহেব মূর্তির সামনে দাঁড়িয়ে উদ্বোধনের দোয়া করে দিচ্ছে, এই মৌলবীর সাথে সাথে ঈমান চলে গেছে। ঈমান এ আর থাকতে পারে যে নাকি মূর্তির জন্য দোয়া করে, তার ঈমান আছে আপনাদের বিশ্বাস হয়? এ তো মুশরিক হয়ে গেছে। এরকম হারাম কাজে দোয়া করা যাবে না, আল্লাহর কাছে ধারাবাহিকভাবে হলো দোয়া করা লাগবে। নবী আলাইহিসসালাম বলেন ইস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করবেন যদি তোমরা ইম্প্যাশন না হয় না হও, ধৈর্যচ্যুত না হও, ধৈর্য হারিয়ে না ফেলো, তাহলে আল্লাহ পাক তোমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ধৈর্য হারিয়ে যাওয়ার অর্থ কি? হুজুর ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি, যে কত বা কতদিন হলো দোয়া করছি, কতদিন হলো দোয়া করছি কিন্তু আল্লাহ শোনে টোনে না, এই যে ধৈর্যচ্যুত হয়ে গেছে। বান্দার দোয়া তিন ভাগের, তিন ভাবে কবুল হয়। একটা হলো যা চেয়েছে নগদ আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের দোয়া করেছেন, আল্লাহ সাথে সাথে সন্তানের সুসংবাদ দিয়েছেন। জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছেন, আল্লাহ পাক সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন, একদম ক্যাশ পেয়ে গেছেন। এটা এক পন্থা। আর এক পন্থা হলো তার ভাগ্যে কোনো অনিষ্ট লেখা ছিল, আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার অনিষ্ট তার ভাগ্যের থেকে হটা দিবেন। আজকে অ্যাক্সিডেন্ট হবে, নামাজের পরে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করেছে, আল্লাহ পাক তার ভাগ্যের থেকে অ্যাক্সিডেন্ট হটা দিবেন। আর তিন নম্বর পন্থা হলো আল্লাহ পাক এই দোয়ার রেজাল্টটা দুনিয়াতে কিছুই দিবেন না, আল্লাহ এটাকে ডিপোজিট করে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক পূর্ণ বিনিময় দান করবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কেমন ভাবে দিতে পারেন, হাদিসে কুদসিয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বালমুসিস ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিম মিনহুম মাসআলাতাহু মা নাকাসা মিন যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মুখয়াতু ইযা আদখালাল বাহর। আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা সূচ ডুবানো হয়, সূচের মাথা ডুবানো হয়, সূচের মাথার সঙ্গে যে পানিটুকু উঠে এলো আটলান্টিকের প্রশান্ত মহাসাগরের পানির তুলনায়, এইটুকু কোনো পানি কোনো কমতি হয়েছে? এরপরেও কিন্তু একটু কিন্তু কম হয়েছে, যতটুকু হোক এক কোয়ার্টার এক বিন্দু পরিমাণ হলেও কিন্তু কম হয়েছে। আল্লাহ পাক বলতেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, যদি আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ যত জিন সব যদি আমি একত্রিত করি আর সবাই এক ময়দানে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে প্রত্যেকেই নিজ নিজ চাহিদা আমি আল্লাহর কাছে চেয়েছি, বান্দা কি কম চাহিদা কম চাওয়া চাইবে? যদি এক সাত দুনিয়া দেওয়া হয়, সাত মহাদেশ দিলে বলবে যে রব্বুল আলামিন আর সাতটা নাই, বান্দার চাহিদার কোনো শেষ আছে? এরকম সমস্ত চাহিদা তারা ব্যক্ত করলো আর আমি আল্লাহ প্রত্যেকের চাহিদা পুরিয়ে দিলাম, এরপরেও আমি আল্লাহর ভান্ডার থেকে অতটুকু কমতি হবে না, ওই সূচের মাথায় পানি ওঠার দ্বারা সাগরের পানি যতটুকু কম হয়েছে, আমি আল্লাহর ভান্ডারে অতটুকু কম হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করি, এই যে মহামারী আসছে, এই মহামারীর সময় আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আল্লাহর কাছে চোখের পানি উজাড় করে, হৃদয়কে আমরা উজাড় করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ পাক এই মহামারীকে তুলে নেবেন। উম্মতে মুহাম্মাদিকে একসাথে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতের মতো হালাক করবেন না। এ পর্যন্ত মারা গেছে কত, মারা গেছে এই 10 মাসে অনলি 1 মিলিয়ন, এর চেয়ে বেশি লোক মারা গেছে ক্যান্সারে, এর চেয়ে বেশি লোক মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, অনলি 1 মিলিয়ন। সেই জন্য এত ভয় করবেন না, কেউ নিয়ম কানুন গুলো মেনে চলবেন, সতর্কতা অবলম্বন করবেন, আল্লাহ পাকের উপর ভরসা করবেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ইলাহ আলামিন রব্বুল আলামিন, তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় দিন সম্পর্কে যে আল্লাহ কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন মেহরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাগুলা মাফ করে দিও। ইলাহ আলামিন রব্বুল আলামিন, তুমি আমাদের মেহরবান পিতা মাতাকে মাফ করে দিও। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তমাম উম্মতে মুহাম্মাদিকে তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা এত বেশি পাপাচারে লিপ্ত হয়েছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, রব্বুল আলামিন তুমি অসন্তুষ্ট হয়ে আমাদের উপর গজব এবং বালা চাপিয়ে দিয়েছ। রব্বুল আলামিন আমরা তোমার কাছে তৌবা করছি, তুমি হে আল্লাহ আমাদের তৌবাকে কবুল করে আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ তুমি আবার তুমি আমাদেরকে তোমার রহমতের কাছ বুকে টেনে নাও। রব্বুল আলামিন গুনাহ করে করে তোমার আল্লাহ রহমত থেকে দূরে সরে গেছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে আবার কাছে টেনে নাও। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যে করোনা ভাইরাসের আল্লাহ মহামারীতে তমাম পৃথিবী আজকে অস্থির, তমাম পৃথিবী আজকে আল্লাহ বিচলিত হয়ে গেছে, আল্লাহ তুমি জমিন থেকে এই বালা মুসিবতকে চিরতরে উঠিয়ে নিয়ে জমিনবাসীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তুমি এই বালা দিয়ে আমাদের কাউকে পরীক্ষা করো না। রব্বুল আলামিন এই মহামারীর হাত থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ আমরা তোমার উপরেই ভরসা রাখি, তোমার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, তোমার কাছে প্রোটেকশন চাই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন এই বালাকে আল্লাহ দ্বিতীয়বার আর জমিনে তুমি আর মারাত্মকভাবে পাঠিও না। আল্লাহ তোমার ঘরগুলোকে তুমি খুলে দিয়েছ, আর এই ঘরগুলোকে আবার নতুন করে তালা লাগিয়ে দিও না। রব্বুল আলামিন তোমার বন্ধুবান্দিরা স্বতঃস্ফূর্তভাবে রুদ্রতার সাথে তোমার ঘরে এসে আল্লাহ তোমাকে সিজদা করে, তোমাকে রুকু করে, তোমার তসবিহ তাহলিল গুণগান গেয়ে আন্তরিক তৃপ্ত অর্জন করে। রব্বুল আলামিন তোমার বান্দাদের হে আল্লাহ এই তৃপ্তির থেকে তুমি মাহরুম করো না। আল্লাহ তোমার ঘরে আর দ্বিতীয়বার তালা লাগানোর ব্যবস্থা করো না। রব্বুল আলামিন তুমি মহামারীকে দুনিয়ার থেকে উঠিয়ে নাও। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ যারা মারা গেছেন, ইমান নিয়ে মারা গেছেন, তাদেরকে ইয়া আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি এই ঘরটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই জায়গাটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জন্য কাবা শরীফের অংশ বানিয়ে দাও। আল্লাহ মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করে দাও। সমস্ত রকাউট দূর করে দাও, সমস্ত বাধা বিপত্তিকে তুমি আল্লাহ দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা মন্দিরে এখানে সিজদা দিয়েছেন, রুকু করেছেন, তসবিহ তাহলিল করেছেন, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ তুমি মেহরবানি করে এই জায়গাটাকে আর আল্লাহ নাফরমানির জায়গা হিসেবে তুমি আল্লাহ ফিরিয়ে দিও না। আল্লাহ তুমি এই জায়গাটাকে কবুল মঞ্জুর করে দাও। ওয়াসাল্লি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।